الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ, যুব সমাজের সমস্যা বলি অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিবারের ন্যায় আজকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করে নিই। যে ব্যক্তি চায় কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করতে, মুসাফা করতে, তাদের জন্য এই হাদিস শরীফ। হাদিস শরীফে রয়েছে এভাবে, যে ব্যক্তি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের দিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ পাঠকারীর সাথে মুসাফা করবেন। আসুন আমরা মহাব্বত একবার দুরূদ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যুবকদের সমস্যাবলীর এই অনুষ্ঠানে বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, আপনারও সমস্যা থাকতে পারে, আমরা এই সমস্যাগুলির সমাধান কি হতে পারে মনোযোগ সহকারে শ্রবণ করি। যেমন ইয়াং জেনারেশন যারা আছে, এরা মেজরিটি বলে আমি আমার জিন্দেগি আমার ইচ্ছে আমি সাজাব, আমার ইচ্ছে আমি গড়ব। এখানে ইসলামের এত দড়া বাঁধা, এত বিপত্তি, যেটা যুবকরা বলে এটা কেন?
প্রশ্ন হচ্ছে যে কমল ভাই, যে ইয়াং বয়সটা, তো এটা তো এমনিও মানে অন্য মানে একজন সাথী দরকার ভাই, মানে প্রেম ভালোবাসার কথা বলছে, তো ইয়াং বয়সটা এটা মানে আমরা যদি প্রেম ভালোবাসা যদি না করি তাহলে এটা মানে লাইফটা কিভাবে কাটানো সম্ভব, এটা তো মানে কল্পনাই করা যায় না। প্রেম ভালোবাসা ছাড়া কিভাবে মানুষ বাঁচতে পারে?
আল্লাহ তাআলা প্রেম, নবীর প্রেম মানুষের ঈমানকে মজবুত করে, পরকালকে সুন্দর করে, দুনিয়াবী জিন্দেগিকে শান্তিময় গড়ে তোলে। প্রেম ভালো, কিন্তু কোনো প্রেম খারাপ। মা বাপের ভালোবাসা ওয়েলকাম, ভাই বোনের ভালোবাসা ওয়েলকাম, যেটা জায়েজ পন্থায়। কিন্তু এমন কিছু পন্থা আছে যেটা না জায়েজ, হারাম। ওই হারাম না জায়েজ ফন্তায় যদি আমি নিজেকে সুখী মনে করি তাহলে এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য দেখবেন অবাধ মিলাবেশার যে একটা অবাল খারাপ দিক খুব সহজে ফুটে উঠে এসে যায়। এই জন্য যে ফটটা আমাকে আপনাকে লাঞ্ছিত, অপমানিত বা আজাবের শিকার, আপনি মনে চাই আমি আমার একটুখানি ইয়াং লাইফ এখন না করলে কখন করব, এটা তো মজা লাগে। তো এই মজাটা যদি আমি বলি, আপনি বলেন এটা আমার হক, করেন শরীয়ত পন্থায় করেন। শরীয়ত পন্থা বলতে আপনি যাকে নিয়ে এনজয় করতে চাচ্ছেন তাকে বিবাহ করে করেন না, জায়েজ না জায়েজ তো নাই। কিন্তু যেটা শরীয়তে ইসলামে কোরআনে না জায়েজ করে দিয়েছে, অবিবাহিত, যেটা আপনার সাথে আপনার জন্য জায়েজ নাই, ওই পন্থাটা গ্রহণ করাটা কেমন? তো আমরা শরীয়ত পন্থা অবলম্বন করি, ইনশাআল্লাহ শান্তি আছে।
স্যার কামাল ভাই, আপনি বললেন যে মানে বিয়ে করে ফেলার কথাটা, তো এখন আমাদের মানে যেটা স্টুডেন্ট লাইফ যেটা হয়, লেখাপড়া করতে করতে দেখা যায় 24-25 বছর হয়ে যাচ্ছে, আর আমরা চাইলেও সমাজ আমাদেরকে মানে বিয়ে করতে দেয় না। বিয়ে করতে চাইলেও যুবকরা আজকাল বিয়ে করতে পারছে না, এবং বিয়ে করতে তাদের হয়তো বা 27-28 বছর বয়স পর্যন্ত চলে যেতে। তো এখন আপনি আবার বললেন মানে বিয়ের আগে কোনো কারোর সাথে সম্পর্ক রাখাও যাবে না, তাহলে যুবকরা এই অবস্থায় কিভাবে নিজেকে শরীয়তের মধ্যে তো খুব মানে সবর করবে?
ইমানের মাতা হচ্ছে সবর। দেখেন আপনার সাধ্য নাই, সাধ আছে সাধ্য নাই, মানে আপনি সাপ নিচে চাচ্ছেন কিন্তু অবস্থান নাই, তখন এখানে করণীয় কি? করণীয় হচ্ছে অবস্থান তৈরি করেন, অবস্থান তৈরি করতে যদি অফারক্ষণ শরীয়তের ফয়সালা রোজা রাখেন, সবর করেন, দৃষ্টি নত রাখেন, সংযমী পন্থা অবলম্বন করেন, এখন আপনি যদি বলেন না আমার অফারক, তো সীমা লঙ্ঘনকারী আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। তো যুব সমাজ বলেন যেই যে যাই বলেন আমরা সংযমী হই, আর নিজের অবস্থান বা পাওয়ার চিন্তাটা যা যা রুকাওয়াট বাঁধা এগুলাকে অতিক্রম করার সহজ সরল শরীয়ত মোতাবেক ফন্তাগুলা গ্রহণ করি। এখন আপনি যদি বলেন না আমার আজকে চাই, উঠাই নিয়ে চলে গেলেন একজনের বোন একজনের মেয়ে, যে কেউ উভয় পক্ষ নারাজ, আপনি আপনার মতো একটা কাজ করে নিলেন, তাহলে আপনার মা বা বাপ তাদের ইজ্জতের কি হলো? তাদের একটা সমাজ তো অবস্থান আছে, তাদের মুখে যে চুনকালি দেওয়া হচ্ছে মেয়ে এবং ছেলের কারণে, এই ড্রাইভারটা কে নেবে? শান্তি এটাই, সুখ এটাই। মা বাপের একটা জিনিস আপনি দেখবেন, একজন ছোট বাচ্চাকে মা বাপ নিজের না খেয়ে তারে খাওয়ায়, আপনি দেখবেন যদি আপনি বাচ্চার অধিকারী হন, কোনো কিছু কাটছেন, ছেলে যে এসে বলে আব্বা আমাকে দেন, মা বলেন বাপ বলেন নিজে না খেয়ে আপনাকে দিয়ে দেবে। তো যারা এত পরিশ্রম করে আপনাকে আমাকে গড়ে লালন পালন করে, আমরা তাদেরকে কষ্ট দিয়ে মনে কোনো কাজ করাটা ঠিক হবে না। আর যদি সবর করি, ধৈর্য ধারণ করি, সমাজ ও দুনিয়া তো পরকাল আশা করি আর সুফল আমরা বুক করতে পারব।
যেমন বিভিন্ন দিবস আছে, 31st, তারপরে ভ্যালেন্টাইন ডে, আমাদের বাংলাদেশে যেটা বাংলা নববর্ষ হয়, বাংলা নববর্ষ ঠিক আছে করুক বাঙালিদের একটা অনুষ্ঠান, কিন্তু সেটার মধ্য দিয়ে এটা বিচারের প্রোগ্রাম গুলো অনেক বেশি হয়ে গেছে। 31st কক্সবাজারে গিয়ে দেখেন একটা হোটেলের রুম খালি নেই, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা স্থানে রাস্তায় পর্যন্ত থাকে।
আসলে ইয়াং জেনারেশন যেভাবে নিজেকে খাওয়া দাওয়া ফুর্তি করে এনজয় করে একটা স্লোগান যেটা মনে করতেছে, এটা কিন্তু ঠিক না। দেখো খাও দাও ফুর্তি করো, এটা তো জানোয়ারের মেশাল, জানোয়ারের পরকালে জবাবদিহিতা নাই। জানোয়ার যারা হিংস্র প্রাণী এরা তো শেষ, কিন্তু আমি আপনি যে যেখানে আছি ইয়াং জেনারেশন পরকালের জবাবদিহিতা আছে। আর সবচেয়ে একটা জবাবদিহিতা আছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যুবতী মেয়েকেও যুবক ছেলেকেও, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যবহার করেছ? এখন এই যৌবন কালটা যদি উন্মাদনা যুক্ত হয় উত্তাল তরঙ্গের সাথে, যদি আমিও যদি দেবের তালে তালে তাল মিলাই, তাহলে আমার তো লস, কারণ আমি যৌবন কালটাকে এমনভাবে ইউজ করি যেন এর জবাবদিহিতার ক্ষেত্রে যেন আমি পাকড়াও না যাই, আমি যেন গ্রেফতার হয়ে না যাই। যদি আর বলি না পরে দেখা যাবে, এখন তো অনেকগুলো কনসেপ্ট আছে, আল্লাহ হিফাজত করুক, আরে যখন মারা যাবে তখন দেখা যাবে, এই কনসেপ্টটাও ঠিক না। এটা হচ্ছে বিশ্বাসের অভাব, ইমানের দুর্বলতা। ও ভাই মারা গেলে তো বন্দার হাকিয়তে জিন্দগি শুরু, মতের পরে তো কবরের জিন্দগির অনন্তকালের লাইফ শুরু, এখন আমি যখন মারা যাবো তখন শুরু হবে এটা তো। অনেকে বলে মারা গেলে এগুলা কি পরকালের আজাব কি এটা সেটা, এটাও বরবাদের একটা কি লক্ষণ। ও ভাই পরকালের আজাব সত্য, এজন্য অস্বীকার করা যাবে না। আর তাই বলে আমি আমার যৌবনটাকে মাতাল হয়ে যেমন ইচ্ছা তেমন করে নেব, দুনিয়াবি যে মুশিন ভাই যেটা বলতেছে আমি করব এটা যেটা আর কি, এটা দেখেন আপনার এনজয় করতে মনে চাচ্ছে, আপনাকে শরীয়তে এনজয় করার রাস্তা দিয়ে দিচ্ছে তো।
কামাল ভাই আপনার কথা শুনে তো মানে প্রতিটা কদমে কদমে হুজুর খাওয়ার মতো কথাবার্তা, এইরকম হলে তো একটা প্রবাদ আছে যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, তাইলে এই আমি যৌবনও পাইলে আমি কোনো কিছু ভোগও করলাম না ভোগ করতে, কোনো আপনাদের কথাগুলো যদি মনে হয় তাইলে তো আমার জীবনটাই কেমন জানি মনে হচ্ছে বৃথা, তাইলে এটা কেমনি কি করব, এটা কি সমাধান এটা বুঝতেছি না।
আমার কথা যদি আমার কথা না ইসলামের কথা, দেখেন আপনি যে ওষুধ কি করে যান ব্যথা কার লাগে যে খাই তার, ওষুধ কে পড়ে গেলে অনেক সময় পায়ের নখও চলে যায়, অনেক সময় বন্দা মাটির মধ্যে পড়ে যায় আঘাত প্রাপ্ত হয়। আসলে ইসলাম একজন বন্দাকে স্পিড ব্রেকার করায় না, তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। কারণ স্পিড ব্রেকার হয়ে দাঁড়ায় না। আর একজন বান্দা মুমিনের চলার পথে যতগুলা ভাইরাস আছে ইসলাম ওগুলা থেকে বাঁচানোর জন্য তাকে সহজ সিরাতুল মুস্তাকিমের পথে চলতে শিখায়। দেখেন আপনার আমার গন্তব্য সিরাতুল মুস্তাকিম, সিধা পথ। এখন আমি যদি এই চলার পথে যদি বাম দিকে ডান দিকে যদি বটকে যাই বা পথ থারা হয়ে যায় তাহলে গন্তব্য কি হয়ে যাবে? আমার নষ্ট হয়ে যাবে। এখন ইসলাম যুবকদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে চলার জন্য দাওয়াত ইসলামী বা মাদানী চ্যানেল বা ইসলামী শরীয়ত এগুলাকে হাইলাইট করে যাচ্ছে। এই জন্য ভাই এদিক সেদিক যেও না, সিধা জান্নাতের পথে এসো। আর জান্নাতে তোমার জন্য সুন্দর রমণীগণ, হুর, যাদের কল্পনা দেমাগন এত সুন্দর, আপনি বলবেন দেখেন আজকে মানুষ নিজেকে উইশ করার জন্য বিভিন্ন স্পোর্ট বেছে নিচ্ছে, গুনার পন্থা অবলম্বন করে নিচ্ছে। ওই সুন্দর সুন্দর প্রকৃতি সৃষ্টিকারীকে আল্লাহ, যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছে তার সাইতে অনেক অনেক গুণ সুন্দর যে একটা জগৎ সেটা হচ্ছে জান্নাত। আর জান্নাত তাদের জন্য যারা আমার হুকুম আহকাম মেনে নিয়েছে। এখন আপনি যদি বলেন এটা ইসলাম আমাদেরকে বাধা দেয়, হ্যাঁ ইসলাম বাধা দেয়, দুই নম্বর কাজ থেকে ইসলাম বাধা দেয়, হারাম কাজ থেকে ইসলাম বাধা দেয়, অপর মানুষ আঘাত পায় এই ধরনের কর্ম থেকে ইসলাম বাধা দেয়, আর একজনের মা বোনের ইজ্জত নষ্ট হয় এই ধরনের কাজে ইসলাম বাধা দেয়, মা বাপের নাক কেটে আপনি ফালাই দেবেন এই কাজে ইসলাম বাধা দেয়, একে অপরের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এই ধরনের কাজে। আর ইসলাম সর্বদা ভালোবাসার বাতৃত্বের দিকে বান্দাকে উৎসাহিত করে। ইসলাম আপনি দেখবেন কোথায় আছে এই কথাটি, ইসলামে আছে। আপনি এমন কথা বলিয়েন না আপনার কথায় যেন আপনার ভাই কষ্ট পায়। কোথায় আছে? ইসলামে আছে এই কথাটা। আপনার মা বাপ নারাজ হয় এই ধরনের কাজ করিও না। কোথায় আছে এই ধরনের কথা? ইসলামে আছে। আপনার যুবক এই মাতাল ওয়ালা জিন্দগিটাকে শরীয়ত মোতাবেক গড়ে নাও, তাহলে আপনার বৃদ্ধকালও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে, আপনার ইহজগত সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। ইসলাম মানুষকে অবারল তার বিপদগামী পথ থেকে তাকে বাঁচাচ্ছে। এখন আপনি যেটা বলেন না আমাদেরকে বাঁধা দিচ্ছে, ও ভাই স্বাভাবিক, রাগ করিয়েন না। আমি আপনি যখন স্কুলে পড়তাম, আপনি যখন স্কুলে পড়তেন মর্নিং স্কুল, আপনার ঘুমাতে ভালো লাগতো, আব্বু বলে আম্মু বলে উঠো স্কুলের জন্য, তখন আম্মু কত খারাপ লাগে। আম্মু আব্বু আমাকে আপনাকে যে ফেসার দিয়েছে জবরদস্তি করেছে নিশ্চয় ভালোর জন্য করেছে, তখন তো কেউ তো বলে এটা বাঁধা দেয়। ঠিক বড় একটা গাইডলাইন একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য ইসলামী শরীয়ত, যেটাকে যদি আমি আপনি যত ইনকার করব তত বরবাদের কারণ।
এখন এটার এলমে দিন তো আমরা শিখলো আমল করতেছি না, আর তাছাড়া আমাদের বাইবরণ আমরা এই পর্যন্ত শিখে আসছি একাডেমিক লেখাপড়া, যেখানে ইসলামের কথা খুবই কম আছে, তাহলে কয়টা আমি শরীয়তের কথা শুনছি বা আমল করছি? এখানে এলমে দিন যারা আপনারা আলেম হচ্ছেন তারা তো শুধু এটার উপর এলম আমল অর্জন করে সমাজেরকে বোঝাচ্ছেন, বোঝাতে চেষ্টা করতেছেন, তাহলে আমাদের মাস পিপল আমরা এগুলো থেকে বঞ্চিত। তাইলে আমি কোনটা ভালো কোনটা খারাপ আমার দেমাগে যেটা আছে, যেমন আড্ডাতে বসলে খারাপ পানি খাওয়া অথবা শরীয়ত বিরোধী কোনো কাজ করা, এটাকে আমি ভালো মনে করতেছি কেন? আমি আপনার মতো এলমে দিন শিক্ষিত না, অজ্ঞতার
না। আসল যেটা মইদিন ভাই সেটা হচ্ছে নিজের লাভ বলে পাগল বুঝে, আর আমি এমন পাগল হইলাম নিজের লাভটা বুঝি না। কিন্তু দুনিয়াতে আপনি পাগল দেখেন সে আগুনে হাত দেয় না, নিজেরটা বুঝে। আমরাও নিজেরটা বুঝি, ফাগলে যখন আগুনে হাত দেয় না সে বুঝে আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। তা আমারও বোঝা দরকার আমার সৃষ্টিকর্তাকে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এখন আমি যদি বলেন আমি তো সাধারণ মানুষ, আমার তো এত জ্ঞান নাই, আপনি দুনিয়ার সব কিছু শিখছেন, ডিগ্রি একটাও বাকি রাখেন নাই, শুধু আল্লাহ এবং তার রসুলের ফতে মতে আইলে আমি তো কিছু জানি না, এটা কি? এই জানাটা আবশ্যক, জানতে হবে আমাকে আপনাকে, কারণ আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। আপনি দেখবেন প্রত্যেক সন্তান তার এক্সামের সময় পূর্ব প্রস্তুতি নেয়, সেই কেউ ছ মাস ধরে, কেউ বছর ধরে, আলাতুল কি আমার সামনে এটা ফাইনাল এক্সাম দিতে হবে আমাকে, এর জন্য পূর্ব প্রস্তুতি। আমার আপনার তো একটা এক্সাম আছে, যুবকরা আছে, যুবতীরও আছে, বৃদ্ধরা আছে, বৃদ্ধারও আছে, বালেকের পর সবার আছে। অর্থাৎ বালেক হওয়ার পর থেকে এই এক্সামটা সবাইকে দিতে হবে, সেটা হচ্ছে কবরের এক্সাম। এবং কবরের পরীক্ষা তো দেখেন বর্তমানে যদি কোনো প্রশ্নপত্র যদি আউট হয়ে যায় পরীক্ষা আবার ফিক্স করে দেওয়া হয়, বা এটা হবে না, এই প্রশ্নপত্রটা ফ্ল্যাশ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা এমন একটা প্রশ্ন নেবেন কবরে বালেক হওয়ার পর থেকে সবার থেকে যার প্রশ্নপত্র উপেন, কি কি প্রশ্ন, এই কি কি জবাব, এই তো আমরা কি এই এক্সামের জন্য প্রস্তুতি আছি? আমরা গাফিল, উদাস।
আমি যদি ওখান থেকে বেঁচে যদি বাসায় থাকি, বাসার মধ্যে হচ্ছে আপনার আমার হাতে যদি স্মার্টফোন বা ইত্যাদি থাকে, বা আপনার কম বেশি সবার ফেসবুক গুলোতেও তারা ইয়া থাকে, ইংলিশ থাকে, এরপর যদি আমি আমার মনে করেন কলেজে যাই, আমার আমার শিক্ষা আমার ভার্সিটিতে যাই, ওখানেও এই ধরনের প্রবলেম। তারপর মনে করেন আমি যদি চাকরির ক্ষেত্রেও যাই, ওখানে এই সেম প্রবলেম। তো আমি সংযম করাটা আসলে আপনি যেটা বললেন সেটা তো আসলে খুবই টাফ হয়ে গেছে। এটা তো একটা সময় দেখা ছিল যে মানে যারা বুজুর্গ ছিল আল্লাহ বলেছিল তারা কোথায় চলে যেত, গুহায় চলে যেত, বিভিন্ন জায়গায় চলে যেত।
আপনি যখন রোগী, আপনি মেডিকেলও চিনেন, ডাক্তারও চিনেন, সবাই চিনে, এটা স্বাভাবিক। এখন আমি যখন একটা বিমারে রোগী হয়ে গেলাম, আমারও তো ট্রিটমেন্ট নেওয়া দরকার। যারা বলে আমি তো অফারক, যেখানে যাই এগুলো আমার সামনে, এখন আমি করব কি? এখন আমি একটা রুগী, এই রোগের চিকিৎসা আমার দরকার, স্বাভাবিক। যারা ডায়াবেটিস বিমারী তাদেরকে কি বলা হয়, যেখানে যা চিনি পাওয়া যায়, জন্য আমি চিনি কি বলবো, সুগার মিষ্টি জাতীয় খাবার, একে বলে ভাই আমি রুগী, আমি ডায়াবেটিসে আক্রান্ত, আমি সুগার থেকে আমাকে ফর হেলথ বাঁচতে হবে। তো একজন মানুষ রোগ থেকে বাঁচার জন্য যেখানে যায় তারপরে সর্বক্ষেত্রে কি এলান করবে, আমার দ্বারা সম্ভব না। ঠিক অনুরূপ ভাবে আমি যেখানে যাই, যে অবস্থানে যাই, তো আমাকে ঠিক বাঁচতে হবে এই ধরনের। এখন আপনি বলে আমার দ্বারা তো হচ্ছে না, হচ্ছে না বললে তো পার পাওয়া যাবে না, আমাকে করে নিতে হবে। দেখেন মানুষ নিজেকে গড়ে নেয়, কেউ গড়াই দেয় না কাউকে, গড়ে নেওয়ার জন্য নিজেকে কি বলা হয় পরিশ্রম করা লাগে। এখন আমি বলি না আমি একদম পরিশ্রমবিহীন খেয়ে ফেলবো, যারা পরিশ্রমবিহীন খায় না এরা হইলো বিছানার মধ্যে নাক দিয়ে তাদেরকে ঢুকাই দেয় জুসের মতো, ফ্যাটে চলে যায় ডাইরেক্ট, কারণ সে এখন ইচ্ছা করে খাচ্ছে না, অসুস্থতার কারণে খেতে পারতেছে না, তার নাক দিয়ে খাওয়ায়। আর যিনি সুস্থ সবল সে হাত দিয়ে মুখে দাঁতে চাবায় খায়। তো এইভাবে এমনি অটোমেটিক কিছু পাওয়া যায় না, আর অটোমেটিক যদি নেওয়া হয় না, তাহলে যেদিন আপনি উত্তর দক্ষিণ হইবার আগে হয়তো পূর্ব মুহূর্তে মুহূর্তে আসতে পারে, অটোমেটিক হয়ে যাওয়া। তো আমরা করে নিই, গড়ে নেওয়ার চেষ্টা করি, বাসার ফন্টা অনেক।
এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইসলামের কথা বলতেছেন, ইসলামের কথা আপনিও বলতেছেন, উনিও বলতেছেন, উনিও বলতেছেন। এখন ইসলামের কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক যুব সমাজ, বিশেষ করে যুব সমাজে তারা বিপদে চলে যাচ্ছে, মসজিদে গিয়ে বোমা ফাটাচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের, যেমন আপনারা বিভিন্ন রিসালা বাইর করেন, ওরাও এরকম বিভিন্ন ইসলামিক বুক বাইর করতেছে, পড়তেছে। এখন মানুষ এই যুবকরা কোন দিকে যাবে?
যুবক
ইসলামের কথাই তো বলতেছে,
বিয়াহ করবে, বেছে নিতে পারে, জব কোনটা নেবে, বারবার ইন্টারভিউ দিতে পারে, খাবার কোনটা খাবে তাও বেছে নেওয়ার ক্ষমতা আছে তার। যদি দেখা যায় না, সবার নিজস্ব একটা ব্যক্তিগত কি আছে, বিও আছে দেখার। তো আপনি যখন ইসলামের দিকে আসবেন, সব এক তালে কেন নেন, এখানেও বাসেন না, বেছে বেছে নেন না। আপনি দেখবেন একটা প্রাণী কবুতর, দেখেন প্র্যাকটিক্যাল করেন তাহলে বুঝতে পারবেন, কবুতরকে আপনি গমও দিলেন, দানও দিলেন, পাথরও দিলেন, অনেকগুলা গমসারা বা দানের শুভ দিলেন, দেখবেন কবুতর এই অনেকগুলা খাবারের মধ্যে যেটা মুখে যায় সেটা খাবে না, সে বেছে বেছে খায়। কবুতরও এই জ্ঞানটা আছে, কোন জিনিসটা তার জন্য সুইট করে তাকে। ঠিক অনুরূপ ভাবে আমার সবকিছু ডিপেন্ড, অর্থাৎ কি নির্ণয় করার, পার্থক্য করার এবিলিটি আছে, এদিকে এসে আমি কি করি, আরে না সব পরে না, এখানে আমাকে দেখতে হবে, বুঝতে হবে কোন দিনী শিক্ষা কিতাব, কোন প্রতিষ্ঠান, কোন ব্যক্তি, এই ব্যক্তির মূল উদ্দেশ্যটা কি বোঝা দরকার, এই ব্যক্তি কি আমাকে ফ্লাস করবে ইসলামের দিকে না মাইনাস করবে, এই ব্যক্তি কি আমাকে উগ্র বানাবে না নম্র বানাবে, এই ব্যক্তি কি আমাকে সেলফিশ বানাবে না উদারতা বানাবে, এই ব্যক্তি কি আমাকে, এই ব্যক্তির কিতাব বই আমাকে কি আমলদার বানাবে না তর্ক বিতর্ককারী বানাবে, এই ব্যক্তির বই পড়লে আমি কি আল্লাহ এবং তার রসুলের ইশকে মুহাব্বতের ইমানের মধ্যে বৃদ্ধি পাবে না কম হবে, এই ব্যক্তির বই পড়লে পড়ার মাধ্যমে কি আমার কি জান্নাতের আগ্রহ বাড়তেছে না বোমা ফুটিয়ে জান নামে চলে যাও এটা দিকে আগ্রহ করতে বাড়াচ্ছে। এক কথাই স্বাভাবিক, একজন মানুষ, একজন গার্ডিয়ানকে আপনি দেখেন তার ছাত্রকে যে কোনো প্রতিষ্ঠানে, স্কুল বলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে তার ব্যাকগ্রাউন্ড দেখে, বাপ এই প্রতিষ্ঠানের অতীত অবস্থান কেমন এটা দেখা দরকার, কিন্তু আমরা আমাদের মেজরিটির যুবক এটা দেখে না, সুন্দর দেখছে অনর্গল ইংলিশ টক, আরে সেই রকম, আরে ভাই ইমান এটা গোপনীয় বিষয় দেখা যায় না, এটা দেখা তখন যায় বন্দার ব্যবহারে, আখলাকে, চরিত্রে, কলমে। আর ওই ব্যক্তি তো একদম বরবাদ যার অন্তরে নবীর বিদ্বেষ আছে, দুশ্মনী আছে। দেখেন আপনি যাকে ভালোবাসেন সর্বদা তাকে সুন্দর নাম দিয়ে কি করবেন, আহ্বান করবেন, তার সুন্দর দিক তুলে ধরবেন, নেগেটিভ তো কিছু বলবেন না। আপনার কেমন লাগবে স্বাভাবিক যদি বলা হয় মেসাল অমুকের বাপটা ভালো, তবে সেই ভালো হওয়ার আগে সুর ছিল ভালো, কিন্তু ভালো হওয়া যায় কি, এই একটা মন্তব্য যার বাপের সম্বন্ধে বলা হবে তার সন্তানের অবস্থা কেমন হবে, সে বলে আমার বাপকে তো মনে এটা ডিগ্রেড করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে সবকিছু দেখা দরকার, শুধু আপনি ফাইলাম ভরে নিলাম না, যেমন আমরা বাজারে গেলে দেখবেন মাছটাকে দৌড়ে হাত দিয়ে টিপে টিপে দেখি নষ্ট কিনা, এ দিয়ে দো, দিয়ে দিয়ে নিয়ে গেছো, স্ত্রী বলবে আরে নষ্ট মাছ নিয়ে আইলাম, আরে 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 আমি দৌড়ি নেই। ঠিক অনুরূপ ভাবে ইসলামী কিতাব হাদিস কোরআন হাদিস আমি যার থেকে নিচ্ছি তার অতীত ব্যাকগ্রাউন্ড কি, সে কার থেকে শিক্ষিত, সে কোথায় থেকে এটা নিচ্ছে, কে তাকে এগুলার দিকে ট্রেন আপ করতেছে
না, এখন যে ইন্টারে ভর্তি হইলো বা এসএসসি পরীক্ষা দিল সে তো এটা বুঝার মতো ক্ষমতাও নেই তার,
দেখো
ওই ক্ষমতাটা তার আসে নাই, ওই মস্তিষ্কে তার সৃষ্টি হয় না। এখন
একটা চেইন অফ কমান্ড আছে না যাকে বলা হয়, আপনি একটা দেখবেন যে শিকলের খরা পৃথক, সেই শিকল দিয়ে কি করা সম্ভব, কিছু সম্ভব না, আর যে শিকল একটা 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 আছে আপনি দেখবেন এটা দিয়ে যে কোনো একটা কিছু কি আবদ্ধ করা সম্ভব। দেখেন সেই কোথায় 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 আগে গিয়ে দেখা যায় তার, মনে করেন যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি ইমামদের ইমাম, ওনার জীবনটা দেখেন, উনি একজন তাবি, উনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সুবত সঙ্গ পেয়েছেন, উনি যে উনি জীবনের মধ্যে ওনার হায়াতের মধ্যে প্রতিটি মুহূর্ত ইবাদত ইবাদত ইবাদত, উনি ক্ষমতা গ্রহণ করেন নাই, উনি ক্ষমতা লুবি ছিলেন না, উনি ওনার মাল ও দৌলত সবকিছু আল্লাহ এবং তার নবীর প্রেমে দিনের খিদমতে ব্যয় করেছেন, উনি বলতেছেন এই রাস্তাটা জান্নাতে যাওয়া সহজ। এখন আর কে এসে বলতেছে দুনিয়াদার লোভি অবস্থান ক্ষেত্রে অনেক ডিফারেন্স, এ বলতেছে এটা ঠিক না, এটা করলে ঠিক, ওনারটাও ঠিক এটা করলেও ঠিক, তাহলে বুঝতে দুইটা ইজম কি হয়ে যাচ্ছে, দার করানো হচ্ছে। তাহলে আমরা ওইসব লোকদেরকে ফলো করি যারা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য, যারা নিজের জীবনকে নিজের হায়াতকে প্রতিটি মুহূর্ত, ইমাম আজম আবু হানিফা এমন যিনি অফরে যদি উজু করলে দেখা যেত সে কি গুনাহ করছে, আপনি যারা বিভিন্ন ডিসকাস করে তাকে এই ক্ষমতা কি আল্লাহ দিয়েছে দেয় নাই, তো আমরা নাজাত প্রাপ্ত মকবুল বান্দা যারা তাদের অনুসরণ করি, আর সবচেয়ে বেস্ট ইসলাম আকায়েদ আমল বাঁচানোর জন্য ওইটাই বেস্ট সহজ, যেখানে আল্লাহর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, সাহাবায়ে কেরামের মোহাব্বত আছে, ওলি আল্লাহর মোহাব্বত আছে, হিংস্র মনোভাব নাই, উদার পন্থা আছে। আর আকাবীরগণ আমাদের পূর্ব যারা আমাদের ইমাম, যারা পথ প্রদর্শক, যারা কামিয়া প্রাপ্ত, যারা আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে গেছে, ওই গাইডলাইনের উপর ধারাবাহিকতা যারাই পরিচালিত হয়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে, আমরা তাদের পথ গ্রহণ করি। এখন বাজারে তো মালের অভাব নাই, মাছের অভাব নাই, কোনটা তাজা কোনটা মজা কোনটা নষ্ট সব দেখা দরকার আমার। এখন আপনি বলেন এতো 22 বছর 20 বছর এত অনুভূতি নাই, সে তো টাহা বুঝে, সে তো মাইয়া কোনটা বিয়া করবে সেটাও বুঝে, সে এটা ওটা সব বুঝে, ইসলামের ক্ষেত্রে আসলে কেন সে অজ্ঞ হয়ে যায়। এই জন্য আমাদের সঙ্গ দুষের অভাব আছে, অত সঙ্গের নষ্টের মূল আছে এখানে। আমাদের এই জন্য উঠা বসা যাদের সাথে আমাদের চলাফেরা হয় তার তার সাথে দেখা দরকার, সে কি বার্কেটিং করে না ইবাদতকারী, তার কি দুনিয়া লুবি না মদিনার লুবি না আল্লাহ এবং তার নবীর প্রেমের মহাব্বতের লুবি, সব দেখা দরকার। কারণ বন্ধু বন্ধুর ধর্মে প্রমাণিত,
কে আকিদাওয়ালা কে আকিদার বাইরে, এগুলো আসলে বুঝার ক্ষমতা তো আমাদের সবারই থাকে না, বা স্বাভাবিকভাবে আমাদের এলেমও নেই আমলও নেই। তো এখন ধরেন আমরা ভালো মানুষকে ফলো করার চেষ্টা করলে ওই ভালো মানুষের ভিতর কি ব্যাড হ্যাবিটগুলো আছে এগুলো আমরা হয়তো আমাদেরকে না দেখাতে পারে, আমরা ভালো গুণগুলো দেখে আমল করতেছি কিন্তু দেখা যাচ্ছে কি উনি জঙ্গি বা উনি বোমাবাসী, তাহলে আমরা কি করবো বুঝতেছি না। বিশেষ করে ওনার ক্যারেক্টার দেখতেছি ভালো কিন্তু ওনার ভিতরের খারাপ অংশগুলো তো আমাকে দেখাবে।
আল্লাহ তাআলার পাক কালামের গুলশানে এরকম কোরআন কাউকে হেদায়েত করে আবার কেউ কোরআন পড়ে গুমরা হয়ে যায়। দেখেন আপনি যদি মদিন ভাই এখন কোনো একটা জমিন ক্রয় করেন, আপনি ওই জমিনের 14 খানদানের রেফারেন্স সবগুলা নেবেন, আরএস বিএস যা যা আছে সব ওকে হওয়ার পর রেজিস্ট্রি করবেন, যেন জর্রা পরিমাণ কিনা হয়। আরে আমার 20 টাকা ইনভেস্ট হচ্ছে, আমি না দেখে না বুঝে আমি কেন নেব? তো আমরা যদি জমি ক্রয় ক্ষেত্রে যদি এতগুলা কেয়ার হয়ে ফুল যাকে বলা হয়, আমরা যদি জমি ক্রয় ক্ষেত্রে এগিয়ে আসি, ঠিক তেমনি আমি যার শুনতেছি তার ব্যাপারও এরকম কেয়ারফুল হওয়া দরকার, যার নিচ্ছি তার ব্যাপারও জানা দরকার। এই জন্য আসানি এটা কামিয়াবি এটা আমরা অতর যাকে বলা হয় চতুর্দিকে না তাকায় একদিকে তাকায়, যেটা যেখানে নবীর মোহাব্বত সর্বপ্রথম সত্য, কারণ যার অন্তরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত নাই তার ঈমান নাই, দুই নবীর পরিবারের মোহাব্বত আছে কিনা, তিন সাহাবায়ে কেরামের মোহাব্বত আছে কিনা, চার তাবি তবে তাবি নিজের মোহাব্বত আউলিয়া কেরামের মোহাব্বত আছে কিনা, নামাজের আমলের চতুর্দিকে। এখন যেখানে দেখা যাবে ঘাটতি এটা এটা, তাহলে মনে সমস্যা আছে। আর যারা যাদের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত আছে, তারা আমলের ক্ষেত্রে কি কখনো বলবে না দরকার নাই, যত করবা তত কি উপকার। যেমন আপনি ব্যবসা করেন বা জব করেন, আপনি যত ওভার টাইম করবেন তত কি এর প্রফিট পাবেন, ঠিক অনুরূপভাবে আল্লাহওয়ালাগণ নেকি লুবি হয়, দুনিয়া লুবি হয় না। আল্লাহওয়ালাগণ আল্লাহ সন্তুষ্টি কামনা করে, লোকের সন্তুষ্টি চায় না। তো এই জন্য সব কিছু নির্ণয় করার দায়িত্ব আমার। আর আমি তো বলবো যুবকদেরকে ভাই এদিক সেদিক ঘুরার দরকার কি, যে বলে আমি কোথায় যাব, আমি তাকে বলবো দাওয়াসামিতে আসো না, দাওয়াসামি উপেন এখন সারা দুনিয়ায় আছে, কোথায় নেই দাওয়াসামিতে, কি নাই কোন বিষয় নাই আসেন আপনি। কারণ দেখেন বাজারের মার্কেটে তো অনেক মাল আছে, ভালোটা বেছে নেওয়ার দায়িত্ব কার, ক্রেতার। এবার আপনি বলে আমি কোনটা কোথায় যাব, তা আপনি যদি খারাপটা নেন জঙ্গি নেবেন কে, আপনি খারাপটা নিয়ে নষ্ট হইবেন। এই জন্য আমার আপনার সবার এটা বিবেকের প্রশ্ন, ভালোটা গ্রহণ করুন।
আচ্ছা কামাল ভাই, ওই এখন তো সব ঘরে ঘরে বেকার। হ্যাঁ, তো এখন ওদের, ওরা চাইলেও অনেক ক্ষেত্রে সে চাকরিতে ঢুকতে পারছে না, আবার সে যদি ব্যবসা করতে চায় তাও সে পারছে না। তো এই অবস্থায় বাসা থেকে তার একটা মানসিক মানে চাপ
থাকে,
তো এত চাপ সে সব দিক থেকে পায় ওই অবস্থায়। যখন সে কোনো একটা সুযোগ পেয়ে যায় চাকরি বা ব্যবসায়, তখন তার আর ওই মানসিক অবস্থা থাকে না যে সে হালাল বা হারাম সেটা সে বিবেচনা করে।
আপনি ওই পন্দায় কেন যাচ্ছেন যে পন্দায় গেলে বেকার থাকবে? দেখেন, বেকার বেশিরভাগ যারা দেখবেন তারাই, যারা দুনিয়াকে জয় করতে চায় তারাই বেকার। বেকার বেশিরভাগ তারাই যারা বলে আমার অমুক স্বপ্ন আছে এটা এটা করতে হবে, তারাই বেকার। দেখেন মানুষ আমার হিসাবে বেকার থাকে না, যদি সে নিজেকে সহজভাবে নেয়। ঠিক আছে, আমি যখন জব পাবো পাবো আর কি, এখন তো ছোট মোটো একটা কাজ করতে পারি, করবে না? সে বলবে না, আমি এত বড় একটা পজিশনের সার্টিফিকেট নিলাম, এখন ছোট কাজটা কেমনে করব। দেখেন এখানে আমাদের দেশে লিচ্ছা চলে, এরা কি ইনসান না? যারা লিচ্ছা চলে দেখি বেকার বলে, যারা দিন মজুরি করে দেখি বেকার বলে, যারা মাল আনলোড করে দেখি বেকার বলে, যারা ইট ভাঙে তাকে কি বেকার বলে? বেকার তাকে বলা হয় যে বাপ ভাইয়ের গাড়ের উপর বৈশাখ ঘুরে ঘুরে খায়। বেকার জিনিস কেন নিচ্ছেন আপনি? দেখেন কাজের তো অভাব নাই, অ্যাভেলেবেল কাজ, কিন্তু করার মন মানসিকতা নাই। আর আবার বলবে না বেকার ছেড়ে, সবাই বেকার ছেড়ে কে মেয়ে দেবে? যারা ইট ভাঙে, যারা কি ফুটপাতে কাজ করে, এদের কি বউ বাচ্চা নাই? তারা কি বিবাহ শাদী করে না? করে। অনেকে হোটেলের বয়গিরি চাকরি করে, বর্তন তালা পরিষ্কার করতেছে, তুই কেন লজ্জার কি আছে? এটা তো হালাল একটা পন্থা, লজ্জা তো তখন হবে, আপনি বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, চুরি ডাকাতি করে খাইতেছেন, রাহালবানি করে দুর্নীতি করে খাইতেছেন, এটাই তো লজ্জার বিষয়।
এখন বলছেন যে বেকার অবস্থায় বেকার মানে বেকারত্বটা কাটানোর জন্য কি কোনো হারাম পন্থায় কোনো
সুযোগ না? বেকারত্ব দূর করা ইউ, আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল বিল্ডিং হচ্ছে, অ্যাভেলেবেল তাদের কাছে যান, বলা হচ্ছে ওয়ার্কার শর্ট, লেবার শর্ট। ভাই বর্তমান আমাদের দেশে যদি আপনি লেবার অর্থাৎ লাস্ট মিস্ত্রির কাজে যদি লেবারই করেন না, ডেলি 400 থেকে 500 টাকা, কে বলে চাকরি নেই?
যারা যারা মানে
এখন আপনি বলতেছেন
মাস্টার্স যারা পাস,
ভাই দেখেন অনার্স মাস্টার্স করছি এর জন্য কি লেবারগিরি করা কি আমার জন্য হারাম হয়ে গেছে নাকি? আপনার উপর হারাম ঘুষ দিয়ে চাকরিতে ঢুকা, আপনার উপর হারাম সুদ সুদের চাকরিতে ঢুকে যাওয়া। এখন আপনি হারামটা টাকা দিয়ে ঢুকবা, হালালটা আরে আমি এত বড় ডিগ্রি নিলাম। দেখেন সব মাইন্ডের উপর। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, কেউ নিজেকে অপমানিত বোধ করে এরকম হালাল পন্থায় গিয়ে জব করে চাকরি করে মাল ইনকাম করে তার ফজিলতটা কেমন, হাদিসের খুলাসা। সে যদি এই ধরনের কর্মের মধ্যে এসে যায়, শুকনা গাছের পাতা যেভাবে জোরে যায়, ওই বন্দার গুনাকে আল্লাহ এভাবে জোরে দেয়, অর্থাৎ তার গুণ এভাবে আল্লাহ মাফ করে দেয়। এখন আমরা বেকার বেকারত্ব এটাকে চোখের ফলকে আমরা শেষ করতে পারি যদি আমরা মে আমি খতম করি। এখানে সহজ একটা পন্থা আছে, মনে করেন আপনি অনার্স পাস বা আপনি বড় একটা কি বিসিএস ক্যাডার যেখানে একটা আপনি, কিন্তু জব নাই। আমি বাপের গারে ভাইয়ের গারে বোঝা না বনে লেবারিগিরি যে কোনো একটা কাজ এখনই সম্ভব নেওয়া যায় কিনা, আপনি নেন, চেষ্টা করেন হালাল পন্থায়। যখন আপনি জবটা পাবেন তখন চলে যান। এখন আমাদের কি না, কেউ আছে সোনার হরিণ ধরবে বিদেশে, 2-4 লাখ টাকা খরচ করলে বাপে যখন ফাটায় তখন অ্যাভেলেবেল যুবক আছে, বাপ ভাইয়ের গাড়ি বসে আছে, কখন সে বিদেশ যাবে খাবে? ও ভাই তুমি তোমার এই নলেজটাকে কাজে লাগাও না, টিউশনই পড়াও না, জবটা করো না, কারো দোকানে সেলম্যান গেলে তো দুপুরে খানা খাওয়া ইয়া 6,000-8,000 টাকা ইনকাম করা সম্ভব না, যাইতো না। কারো অফিসে তো ভাই ফিউন বয়গিরি তো করা যায়, করবে না। আরো বলবে আমি বেকার আমি কি করব। ইয়াং জেনারেশন বেকারত্ব ইয়ে দূর হয়ে যাবে চোখের ফলকে যদি মেনে নেয় ইসলামের সঠিক রাস্তা।
আরেকটা বিষয়, যেমন আমরা যারা ব্যবসা করি, বিশেষ করে আমাদের ব্যবসায়ী, আমি যে ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে সবগুলা এ লেভেলের মানুষের সাথে আমার উঠা বসা করতে হয়। অনেক ক্যাটাগরির মানুষ আছে, এক্স ওয়াই জেড ফ্যাক্টরির মালিক বা বড় বড় পজিশন আছে, তাদের সাথে দেখা করতে হলে রাতের 9টার পরে যাইতে হয় অমুক ক্লাবে। এখন এই দেখা যাচ্ছে তারে কেন, আমি যখন তার সাথে ব্যবসা শুরু করছি তখন আমি জানতাম না ওনার সাথে আমাকে এইভাবে সময় দিতে হবে বা এইভাবে ওনাকে আমাকে কনভিন্স করতে হবে। আমি ব্যবসাও করে গেছি, ঠেকেও গেছি, আসতেও পারতেছি না, সামনেও যেতে পারতেছি না, কারণ আমি একজন মুসলমান, আমি কিভাবে মত ওনার সাথে মত খাবো বা মত খাওয়াবো।
মত বানানো, ডেলে দেওয়া, খাওয়া, বহন করা, বন্টন করা, যা যা আছে সব হারাম এক কথা। দ্বিতীয়, আমি এখন এই বিল্ডিং এ বসা আছি, বিল্ডিংটা আগে ভালো ছিল, এখন বলা হচ্ছে এটা যে কোনো মুহূর্তে কি হয়ে যাবে, ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি কি এখানে থাকবো? রেটার আর চলতেছে, বের হয়ে যাও, আগুন জ্বলতেছে বিল্ডিং এ, বের হয়ে যাও। আমি কি থাকবো না বের হয়ে যাবো? অবশ্যই বের হয়ে যাবো, কারণ জানে নিরাপত্তা, নিজের নিরাপত্তা। এখন আমি যখন জেনে গেলাম এখানে এই হারাম হারাম কাজ, দেখেন ব্যবসার মধ্যে এইটাও তো জানা ফরজ, হারাম কোনটা হালাল কোনটা। ও আমি মজবুরি, কিসের মজবুরি? আমি ডান্স দেখবো, এটা কি মজবুরি? ডান্স ছাড়া কি ব্যবসা হয় না? ডান্স দেখা অবশ্যই হয়, লাল পানি খাওয়া ছাড়া কি ব্যবসা হয় না? অবশ্যই হয়। আমাকে গড়ে নিতে হবে যে এখন আমি যদি বলি না উপায় নাই, কিসের উপায় নেই? আর তো কোনো অফিস আছে, অফিসে যাব, আজকে না হয় কালকে যাব, কালকে না হয় পরশু যাব, দুই নম্বর অন্ধকারে কেন যাব? আঁধার তো ভালো না, আমরা চাই আমাদের কবর আলোকিত হোক। আপনি নিশ্চয় চান কবর আলোকিত হোক, আঁধার তো কেউ পছন্দ করে না, আন্ধারে সবাই ভয় পায়। তো আমি কেন আন্ধার জগৎ অন্ধকার জগতে যাব? অন্ধকার জগৎ ভালো না, আলোকিত জগতে এসে যাই না আমরা। আর যে অন্ধকার জগতে আমরা ইচ্ছা করে যাচ্ছি, জবাব কি হবে?
ইউনিভার্সিটিতে একটা কথা শুনছি যে মানে যখন ইউনিভার্সিটিতে ওঠার পরে মানে ইউনিভার্সিটি লাইফে ওনার কথার সাথে মানে নিজেকে বলছি যে মানে একটু একটু মানে প্রেম ভালোবাসা করতে হয়, একটু মানে বাড়ে যেতে হয়। এখন মানে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি থাকা গেলে সবকিছু একটু একটু করে টেস্ট করে নিতে হয় নাকি?
দেখো বাবা, ইউনিভার্সিটি দুনিয়াবি তরক্কি, যেটা আমরা বুঝাচ্ছি আপগ্রেড। স্বাভাবিক আপনার মেয়ের সাথে যদি আর কেউ যদি এই ধরনের বিহেভ করে নিচ্ছে আপনার খারাপ লাগবে, স্বাভাবিক। আমার মেয়ের সাথে আর ধর কিভাবে করে, আপনি ভাই হিসাবে যদি আপনার আপনার সামনে যদি আপনার বোন যদি আর কারো সাথে বসে যদি নিরাবিল ফুরি বেশি যেটা হয় করে নিচ্ছে, আপনি ভাই হিসাবে খারাপ লাগবে। আপনি ছেলে হিসাবে যদি নেন, আপনার মার সাথে যদি কেউ এই ধরনের করে আপনার খারাপ লাগবে। তবে যার সাথে এই ধরনের বিহেভ করতে চাচ্ছেন সে হয়তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো নাতি, একটা না একটা হবে। তো নিজের বেলায় যেটা আপনি পছন্দ করেন না, আমার বোনের সাথে, আমার মেয়ের সাথে, আমার স্ত্রীর সাথে, আমার মার সাথে বা আমার নাতনির সাথে কেউ এটা করুক, তো অপরের মেয়েকে কিভাবে নিজের জন্য নিবে? যতক্ষণ এই সুদ বুত আমাদের হবে না ততক্ষণ মুক্তি পাওয়াটা কঠিন। যদি আপনি বলেন না এটা কলেজের একটা লাইফ স্টাইল, তো লাইফ স্টাইলটা দুই নম্বর। ওই লাইফ স্টাইলটাকে আমরা কি করি, চেঞ্জ করি, পরিবর্তন করি। যত দেখে স্বাভাবিক একজন মানুষের সুস্থ শরীর, মহিউদ্দিন ভাইয়ের ওনার শরীরে যদি কোনো ধরনের এফেক্ট দেখা যায়, তাহলে ওই এফেক্টটা দূর করার জন্য উনি ডাক্তারি পরামর্শ নেবে, ট্রিটমেন্ট সব করবে। ঠিক অনুরূপভাবে যেখানে ভাইরাস, যেই ইউনিভার্সিটির মধ্যে এই ধরনের ভাইরাস, এগুলা খতম করা দরকার, অর্থাৎ এগুলা থেকে নিজেকে বাঁচানো দরকার। তাই বলে কি ইউনিভার্সিটি খতম করা না, অর্থাৎ বন্ধ হয়নি অসুস্থ জন্য ওনাকে মেরে ফেলে না, রোগটাকে দূর করি। অবক্ষয় যেটা নৈতিক বা সামাজিক যে ভাইরাস ছড়াচ্ছে ওগুলা থেকে নিজেকে বাঁচায়। আপনি বলেন না এটা তো লাইফের একটা অংশ, এনজয় না করলে ইউনিভার্সিটিতে বাকিরা বলবে ভাই মুর্দাইছে। হ্যাঁ দেখেন দেখেন আমি ইউনিভার্সিটিতে গেলাম কেন, নিশ্চয় এই ধরনের কর্মকাণ্ডের জন্য যাই নাই। আমি ইউনিভার্সিটিতে গেলাম, আমি একটা সৎ মানুষ হব, সাদা মনের মানুষ হব, ভালো মানুষ হব, পরোপকারী মানুষ হব, দেশ ও জাতিকে এমন কিছু দেব যেন তারা আমার থেকে উপকারী লাভ করে, এই ধরনের কিছু মাইন্ড নিয়ে তো আমি গেলাম। এখন আমি গেলাম, আমি নাচ গানে আসি, যেটার জন্য গেলাম সেটা নাই। কোনো প্রতিষ্ঠান কিন্তু এগুলার জন্য সৃষ্টি হয় না। আপনি গেলেন, আপনাকে বলা হচ্ছে ভাই প্রিপারেশন এক্সামের, আপনি ওই হাল্লো নাচ গানে আসেন, কি রে বেটা তোরা কি তোর বাপ এখানে এই জন্য পাঠাইছে? স্বাভাবিক প্রত্যেক গার্ডিয়ানকে জিজ্ঞাসা করেছে তার ছেলেকে বাসিতে কেন পাঠাই, বড় একটা ভালো পজিশন অবস্থানওয়ালা কিসে কামিয়াবি ডিগ্রি ধারণ করুক। আপনি যে ছেলেটা নাচ গান ফিল্ম ড্রামা বিভিন্ন দুই নম্বর সময়ে সময়টাকে নষ্ট করতেছে, সেই তার প্রিপারেশন কখন নিচ্ছে? মনে করেন অনেক আছে এগুলোই করে না, শুধু বসে বসে আড্ডা মারে। কিরে ভাই তুই যে আড্ডাটা দিচ্ছ, তোমার ক্লাসের যে বুকগুলো আছে এটার সাপ্তাহ কি শেষ হয়েছে? আপনি দেখবেন অনেক বাচ্চির ছেলেরা আছে ঘুরতেছে বছর কে বছর। কিরে ভাই সময়টা নষ্ট করেছি, এখন স্মরণও আসে না। স্বাভাবিক ইসলামী মাইন্ড মানুষকে সর্বদা সুস্থ মস্তিষ্কের কি করে উদ্ভাব অর্থাৎ জন্ম দেয়, তাকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ আপনি ইসলামী লাইনের তরিকায় সুন্নত তরিকায় শরীয়ত মোতাবেক যত চলবেন আপনার মাইন্ড তত সহজ ভাবে যেকোনো কিছু গ্রহণ করবে। আপনি যখন চতুর্মুখী টেনশন নিবেন, আরে ভালো লাগতেছে না বুকটা ফরার জন্য, আপনি আর একটা কাজে দেখে দেবেন।
জানাল ভাই আপনি বলতেছেন ভালো ডিগ্রি নিয়ে ভালো সার্টিফিকেট নিয়ে একটা জব না পাইলে কিছু একটা করার জন্য, কিছু একটা করতে গিয়ে দেখেন আপনি যে উপমাগুলো দিলেন লেবারগিরি করতে পিয়নগিরি করতে, এগুলার থেকে তো আসলে উনি স্যার কোনোদিন একটা ভালো জব পাইলো, বস যখন জিজ্ঞেস করবে বা মালিক পক্ষ যখন জিজ্ঞেস করবে আপনি কোথায় ছিলেন, যখন বলবে আমি ওখানে লেবারগিরি করছিলাম, উনি আন্ডার এস্টিমেট করবে। আরও কি হবে, এই যে লেবারগিরি করে আসছে সে সবসময় গালাগালি শুনেই তো ওর ছয় মাস পিরিয়ড হোক এক বছর হোক এইভাবে চালায় চলছে, কিন্তু এখানে এসে সে পারবে না বুফে খাইতে, পারবে না একটা ভালো পরিবেশ মেনটেন করতে, কারণ ও তো শিখে না এইগুলো, এই জন্য তার স্ট্যাটাসের জন্য তাকে নিতে হলে ভালো জায়গা থেকে আসতে হয়। কি করছে এটা একটা ব্যাকগ্রাউন্ড,
এটাই তো বর্তমান যুবকদের বরবাদের কারণ। দেখো বাবা আপনি বসে বসে খাইবা, বেকার যুবকের লেভেলটা নিবা, কাজের মানুষে আইবা না। দেখেন একটা হাত
চাইলে তো আসতে পারতেছেন,
পরিবেশ আসতে কেন দিচ্ছে না পরিবেশ? দেখো বাবা পরিবেশটা সৃষ্টি কর,
সে পিন হিসেবে ঢুকছে, সে সবসময় বঞ্চনার মধ্যেই ছিল, যেটা স্বাভাবিক ভাবে হয়।
একটা বিষয় হচ্ছে যে আমার এখানে একটা মার্কেটিং এর লোক নিচ্ছে,
জি
একজন ইঞ্জিনিয়ার নিচ্ছে, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি তাকে ইন্টারভিউ জিজ্ঞেস করলাম যে আপনার সিভি তে দেন, আপনি আগে কোথায় কোথায় জব করছেন,
এক্সপেরিয়েন্স আর চাকরি হবে না
কি আছে? আমি দেখলাম যে তার প্রিভিয়াস কোন এক্সপেরিয়েন্স নেই, তাকে আমি আবার
জিজ্ঞেস
করলাম যে আচ্ছা ঠিক আছে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই, তোমার মার্কেটে আমার এই কাজগুলো হতে পারে, এই কাজগুলো যদি তুমি আমাকে আনসার করো। দেখা যাচ্ছে সে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স না থাকার কারণে সে আমার প্রশ্নের আনসার দিতে
পারে, অত প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ছিল জাস্ট ওই কুলিগিরির অথবা এই যে পিয়নগিরি এগুলা সে বলতে লাগলো, কিন্তু আন্ডার এস্টিমেট।
আপনি বলবেন আমি নতুন একটা জব নিলাম, কোনো অভিজ্ঞতা নাই, আপনি বলেন ভাই আমার অভিজ্ঞতা নাই, শেষ। দেখেন যে কোনো একটা প্রতিষ্ঠানে কিন্তু অভিজ্ঞতা শুরু, আপনি আগে কি করছেন না করছেন এটা বলা থাকে, ভাই আমার অভিজ্ঞতা নাই, আমি প্রথম আপনার জবে এখানে কি হইলাম ইন করলাম, এটা আপনাদের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি একজন মানুষ বেকারত্বের লেভেল নিয়ে থাকবে না কর্মর যুবকের কাতারে আসবে কখনো? ওই ব্যক্তি দেখো যে শিক্ষা মানুষকে বলে যে কোনো কাজ তুমি করতে পারবা না, ওই শিক্ষা তো বরবাদের কারণ, ওই ইউনিভার্সিটির শিক্ষা তাকে এই যুবকদেরকে বরবাদ করে দিচ্ছে। এই শিক্ষা যে শিক্ষা ম্যামে আমি বড় দেখেন ওই জাতি কামিয়াব যার কাছে ম্যা নাই, যখন যেটা তখন সেটা আমি সহজে মেনে নিলাম। এখন আপনি যে বলেন না, আপনি মনে করেন ঘরের প্রথম একজন সন্তান আপনার বৃদ্ধ বাপ, আপনি চাকরি বড় ডিগ্রি দাঁড়িয়েওয়ালা চাকরি নিবেন নিবেন নিবেন, বৃদ্ধ বাপের ঘরে বারোটা বাজতেছে, বৃদ্ধ বাপের কি হাতে একটু হাত মিলানোর সুযোগ কি আসে না এখনো? কখন চাকরি নিবা, কখন ভালো জব নিবা? এই জন্য আমরা সহজ ভাবে
মাঝে মধ্যে কামাল ভাই সমাজ তো বাধ্য করে যে তুমি এত বড় ডিগ্রি নিলা, তুমি তোমার বোনকে বিয়ে দেওয়ার জন্য একটা চাকরি নিতে পারতেছে না, ও যে চাকরি করতেছে সে চাকরির টাকা দিয়ে কিন্তু বোন না, নিজেরও সংসার চালাতে নিজে চলতে কষ্ট হয়।
আমি জানি আমি এই কাজের জন্য নিজেকে তৈরি করি নাই, কিন্তু তার সাইতে কারো বোঝা হওয়ার সাইতে অল্পতকু চেষ্টা। দেখেন এটা যে করবে না সমাজ তাকে আমার হিসাবে বাহাবা দেবে, দেখো এই যুবক থেকে তুমি শিক্ষা নো, সেই অনেক বড় ডিগ্রিধারী, তারপরও তার বাপের মায়ের পরিবারের হাল ধরার জন্য সে ওই কাজটা খুশি মনে না মজবুরি, অর্থাৎ সে তো পারতো তোমার মতো বসে বসে খেতে, কিন্তু সে এই জন্য নিয়েছে এটা, আমার বাপ বৃদ্ধ বাপ যেন কষ্ট সম্মুখীন না হয়। তো জন্য বেসিকলি যেটা আমার আপনার আসল যেটা জিনিস, আমি ওই শিক্ষাটা নিই, যে শিক্ষা আমার পরিবারের শান্তি, সবার শান্তি, আমারও শান্তি। ও শিক্ষার দরকার নাই যে শিক্ষায় দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ। আখেরাত সুন্দর তখন হবে যখন আমি শরীয়ত মোতাবেক চলবো, আখেরাত সুন্দর তখন হবে যখন আমি আল্লাহ এবং তার রসুলের কথাকে প্রাধান্য দেব, আখেরাত সুন্দর তখন হবে যখন আমার জবান হাত থেকে অপর ভাই, অপর মুসলমান, অপর মানুষ কষ্ট পাওয়া থেকে নিরাপদ থাকবে। ওই ইলমের দাম নাই, ওই সার্টিফিকেটের দাম নাই যার কারণে মানুষ কষ্ট পায়, মানুষ আঘাতপ্রাপ্ত হয়, এগুলোর কোনো ভ্যালু নাই। ভ্যালু একটার মধ্যে, অর্থাৎ নিজেকে বিলীন করে দাও মানুষের সেবায়, নিজেকে বিলীন করে দাও। আমি যদি একজন বিলীন হয়ে যাই, হাজার মানুষ যদি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে যায়, তাহলে এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? তার মানে এটা না বোমা ফুটাইয়া নিজেকে বিলীন করে দাও এটা প্রতিষ্ঠা করব, এটা সব নষ্ট বোকামি। কামিয়াব ওই ব্যক্তি যে যার ব্যবহার সুন্দর, চরিত্র সুন্দর, যার অন্তরটাও মদিনাওয়ালা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ভরপুর, এই ধরনের বান্দার দুনিয়া তো কামিয়াব, পরকালও কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে নেককার যুবক হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজায় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।